رامتنو
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে বাণীটি পাঠিয়েছিলেন তা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। শুধু কি তাই, হযরত আদম আলাইহি সালামকে সৃষ্টির পরপরই মহান আল্লাহ একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। একদিকে সকল ফেরেশতা, অপরদিকে হযরত আদম আলাইহি সালাম একা। আল্লাহ ছিলেন সেই প্রতিযোগিতার বিচারক। প্রতিযোগিতায় বিষয়বস্তু ছিল জ্ঞান।
আমাদের আদি পিতা আদম আলাইহিসালাম ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বলে আমরা আশরাফুল মাখলুকাত খেতাব পেয়েছি। তার জ্ঞানের শহর হিসেবে পরিচিত রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। চেষ্টা, সাধনা আর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বয়সে জ্ঞান অর্জন করা সম্ভব।
জ্ঞানার্জনের কথা উঠলেই সবার আগে চলে আসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপর আসে আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহি সালামের কথা। নবী করিম বলেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলেন আলী ইবনে আবি তালিব।
হাদিসে এসেছে, একদিন নবীজি উচ্চস্বরে বললেন, আমি হলাম জ্ঞান ও বিজ্ঞানের শহর, আর আলী হলেন সেই শহরের দরজা। তাই যেই জ্ঞান অর্জন করতে ইচ্ছুক সে যেন এই শহরের দরজার কাছে যায়।
সত্যি বলতে কি, হযরত আলী আলাইহি সালামের জ্ঞান এবং প্রজ্ঞার কোনো তুলনা হয় না। তিনি ছিলেন আরবি ব্যাকরণের জনক। তাঁর মেধা তাঁর জ্ঞানের কথা প্রবাদ তুল্য। হযরত আলী ছিলেন রাজস্ব প্রথার উদ্ভাবক। তিনিই সর্বপ্রথম ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করে ভূমির উপর চাষীদের অধিকার নিশ্চিত করেন।
ইবনে মাসুদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন এবং তাঁর সাথে একান্তে বসলেন। যখন আলী ফিরে আসলেন, তাঁকে জিজ্ঞাসা করলাম কি আলোচনা করলেন। তিনি বললেন, মহানবী জ্ঞানের সহস্রটি দ্বার আমার জন্য উন্মুক্ত করলেন। প্রত্যেকটি দ্বার থেকে আবার সহস্র দ্বার উন্মুক্ত হয়।
বন্ধুরা, হযরত আলী আলাইহি সালাম কেমন জ্ঞানী ছিলেন তোমরা তা উপলব্ধি করতে পারবে এই ঘটনাটি থেকে। একদিন হযরত আলী আলাইহি সালাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, আমাকে হারানোর পূর্বেই আমার কাছে জিজ্ঞাসা করো, আমার নিকট থেকে জেনে নাও, কেননা পূর্ববর্তী এবং উত্তরবর্তীদের জ্ঞান আমার নিকট বিদ্যমান। আল্লাহর শপথ, যদি বিচারের দায়িত্ব আমাকে দেয়া হয়, ইহুদিদের জন্য তাদের কিতাব থেকে, ইঞ্জিলের অনুসারীদের জন্য সে কিতাব থেকে, জবুরের অনুসারীদের জন্য তাদের কিতাব থেকে, আর কোরআনের অনুসারীদের জন্য কোরআন থেকে বিচার করব। আল্লাহর শপথ, আমি কোরআন ও তার ব্যাখ্যায় সকলের চেয়ে জ্ঞানী।
এরপর তিনি বললেন, আমাকে হারানোর পূর্বেই আমাকে জিজ্ঞাসা করো, কোরআনের যে কোনো আয়াত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, আমি তার জবাব দিব। বলতে পারবো তার অবতীর্ণ হওয়ার সময় সম্পর্কে, কার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে, নাসিখ ও মানসুখ সম্পর্কে, আর বলতে পারবো সাধারণ ও বিশেষ আয়াত সম্পর্কে, মহকাম ও মোতাশাবি আয়াত সম্পর্কে, মাক্কি ও মাদানী আয়াতসমূহ সম্পর্কে।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ইমাম আলী আলাইহি সালাম কেমন জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। রাসুলে খোদা ও তার বংশের ইমামগণ মূর্খতাকে অপছন্দ করতেন বলেই আজীবন জ্ঞান বিতরণ করেছেন এবং সবখানে শিক্ষার আলো জ্বালানোর চেষ্টা করেছেন।
একবার রাসুলে খোদা মসজিদে নববীতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন দু দল লোক গোল হয়ে বসে কোনো কাজে ব্যস্ত আছে। একদল আল্লাহর জিকির, আজগার ও এবাদত বন্দেগী করছে, আরেক দল জ্ঞানচর্চার কাজে মশগুল। রাসুলুল্লাহ দু দলকে দেখে খুশি হলেন এবং তার সাথের লোকদেরকে বললেন, এ দুদল লোকই ভালো কাজে ব্যস্ত আছে এবং এরা সবাই উত্তম ও পূর্ণবান, কিন্তু আমাকে পাঠানো হয়েছে লোকজনকে শিক্ষা দিয়ে জ্ঞানী করে গড়ে তোলার জন্য।
একথা বলেই তিনি সেই দলের দিকে এগিয়ে গেলেন যারা শিক্ষাদান ও গ্রহণের কাজে ব্যস্ত ছিলেন। সেখানে গিয়ে তিনিও তাদের সঙ্গে বসলেন এবং শিক্ষাদানের কাজে লেগে গেলেন।
এই ঘটনা থেকে আমরা জ্ঞানার্জনের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। আজকের আসরে আমরা এ সম্পর্কেই আরও দুটি সত্য কাহিনী শোনাব, আর সব শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান।
এক দেশে সাক্কাকি নামে এক দক্ষ কারিগর ছিলেন। তিনি খুব সুন্দর সুন্দর জিনিস বানাতেন। একবার তিনি খুব চমৎকার একটি দোয়াত তৈরি করলেন সেদেশের বাদশাকে দেওয়ার জন্য। তার আশা ছিল বাদশাহ তার হাতের কাজ দেখে প্রশংসা করবেন এবং তাকে মূল্যবান পুরস্কার দেবেন।
দোয়াতটি নিয়ে একদিন তিনি বাদশাহর দরবারে গেলেন। বাদশাহ সেটি হাতে নিয়ে এর চমৎকার কারুকাজ দেখতে লাগলেন। তিনি সাক্কাকিকে কিছু বলতে যাবেন, ঠিক এ সময় এক সন্ন্যাসী খবর দিল যে একজন বড় আলেম ও সাহিত্যিক এসেছেন বাদশাহর সঙ্গে দেখা করতে। এ কথা শুনে বাদশাহ দ্রুত তাকে দরবারে হাজির করার নির্দেশ দিলেন। কিছুক্ষণের মধ্যেই ওই আলেমকে দরবারে হাজির করা হলো।
বাদশাহ তাকে স্বাগত জানানো ও তাঁর সাথে কথাবার্তায় এমনভাবে ব্যস্ত হয়ে পড়লেন যে সাক্কাকি ও তাঁর চমৎকার দোয়াতের কথা ভুলে গেলেন। এ অবস্থায় সাক্কাকি মনে কষ্ট পেলেন এবং তার মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা দিল।
তিনি বুঝতে পারলেন যে বাদশাহ যেভাবে আলেমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাতে তার কাছ থেকে এ মুহূর্তে কোনো কিছু আশা করে লাভ নেই। এরপর একরাশ হতাশা নিয়ে রাজদরবার ত্যাগ করলেন সাক্কাকি। বাড়ি ফিরে যেতে যেতে ভাবলেন, যেভাবেই হোক তিনিও ওই আলেমের মতো জ্ঞানার্জন ও সাহিত্য চর্চা করবেন, তাহলে বাদশাহর দরবারে সম্মান পাওয়া যাবে। কিন্তু এ কাজটি একেবারে সহজ ছিল না। সাক্কাকি তিনি একজন বয়স্ক মানুষ, তিনি তার জীবনের বেশিরভাগ সময়ই ব্যয় করেছেন অন্য কাজে। এখন ছোট ছোট ছেলেমেয়েদের সাথে পড়াশোনা করা কি সম্ভব?
সাক্কাকির মনে মনে এসব প্রশ্ন আসলেও তিনি তার সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি এক মাদ্রাসায় গিয়ে ভর্তি হলেন। প্রথম প্রথম বেশ সমস্যায় পড়লেন তিনি। কোনো কিছুই ঠিকমতো মনে থাকত না তার। এ সময় একটা বিব্রতকর ঘটনা ঘটল। ঘটনাটি এরকম।
শাফি মাঝহাবের এক ওস্তাদ তাকে একটি মাসআলা শেখালেন। মাসআলাটি হচ্ছে, ওস্তাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে কুকুরের চামড়া পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকানোর পর তা পবিত্র হয়ে যায়।
সাক্কাকি এ বাক্যটি কমপক্ষে 10 বার পড়ে মুখস্থ করলেন, যাতে পরীক্ষায় প্রশ্ন করা হলে সঠিকভাবে জবাব দিতে পারেন। কিন্তু পরীক্ষার সময় যখন তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন, কুকুরের আকিদা বিশ্বাস হচ্ছে যে ওস্তাদের চামড়া পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকানোর পর তা পাক হয়ে যায়।
এমন উল্টো উত্তর শুনে উপস্থিত সবাই হাসতে লাগলেন। তারা মনে মনে ভাবলেন, বৃদ্ধ লোকটার লেখাপড়া করার কোনো যোগ্যতা নেই। ওস্তাদের হাসি ঠাট্টা দেখে সাক্কাকি খুব লজ্জা পেলেন। তিনি তক্ষুনি মাদ্রাসা ছেড়ে চলে গেলেন এক জঙ্গলে। ঘটনাক্রমে তিনি এমন একটা পাহাড়ের কাছে গিয়ে হাজির হলেন যেখানে দেখতে পেলেন যে একটি পাথরের উপর ফোঁটা ফোঁটা করে উপর থেকে পানি পড়ছে, আর এ ফোঁটা ফোঁটা পানির কারণে শক্ত পাথরটিতে একটা ছিদ্র সৃষ্টি হয়েছে।
সাক্কাকি বেশ কিছুক্ষণ বিষয়টি নিয়ে ভাবলেন। ব্যাপারটি তার অন্তরে ব্যাপক প্রভাব বিস্তার করল। তিনি বললেন, আমার মন যদিও লেখাপড়ার প্রতি তেমন আগ্রহী নয়, কিন্তু সেটা তো আর পাথরের মতো শক্ত নয়। তাই আমিও যদি ঠিকমতো লেখাপড়া করি, কঠোর পরিশ্রম করি তাহলে আমার পক্ষেও একদিন বড় আলেম ও সাহিত্যিক হওয়া সম্ভব।
যেই ভাবনা সেই কাজ। সাক্কাকি জঙ্গল থেকে ফিরে গেলেন মাদ্রাসায়, আবার নতুন উদ্যমে লেখাপড়া শুরু করলেন। একসময় দেখা গেল তিনি সে সময়কার একজন নামকরা আলেম ও সাহিত্যিকে পরিণত হয়েছেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন?
আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, bangla@firsttoday.com।
বন্ধুরা, জ্ঞান পাগল বুড়ো সাক্কাকির পর এবার আমরা গ্রিসের এক বিখ্যাত বক্তা ও রাজনীতিকের কথা বলবো, যিনি প্রথম জীবনে ঠিকমতো বুঝিয়ে কথাও বলতে পারতেন না। দুমুস্তেন্স নামে ওই ব্যক্তি ও প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটল একই বছর জন্মগ্রহণ করেন এবং একই বছর মৃত্যুবরণ করেন।
দুমুস্তেন্স যখন ছোট তখন তার বাবা মারা যান। মারা যাওয়ার আগে দুমুস্তেন্সের বাবা তার সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব দেন এক লোককে। শর্ত ছিল দুমুস্তেন্স প্রাপ্তবয়স্ক হওয়ার পর সব সম্পত্তি তার হাতে তুলে দেবেন। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর দুমুস্তেন্স যখন তার সম্পত্তি বুঝিয়ে চাইল, তখন লোভী লোকটি তা ফেরত দিতে অস্বীকার করল।
এ নিয়ে দুমুস্তেন্স পড়লেন মহাচিন্তায়। তবে একেবারে ভেঙে না পড়ে লোভী লোকটির বিরুদ্ধে জনমত গঠনের চিন্তা করলেন তিনি। একদিন তিনি তার এলাকার গণ্যমান্য লোকদের এক স্থানে ডাকলেন বিষয়টি জানাতে।
যথাসময়ে লোকজন এসে হাজির হলেন। দুমুস্তেন্স তার কথা শুরু করল, কিন্তু ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারল না। লোকজনও তার বক্তৃতায় খুঁত ধরতে লাগল। লোকজনের কাছে নিজের সমস্যার কথা তুলে ধরতে না পারলেও হতাশ হলেন না তিনি। সিদ্ধান্ত নিলেন যে ভাবেই হোক একজন ভালো বক্তা হতে হবে।
সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্জন জায়গায় বেছে নিলেন তিনি। প্রতিদিন সেখানে গিয়ে অনুশীলন শুরু করলেন। উচ্চারণের ত্রুটি দূর করার জন্য মুখের ভেতর নুড়ি রেখে অত্যন্ত উচ্চ স্বরে কবিতা আবৃত্তি করতে লাগলেন। শ্বাসকে দীর্ঘ ও শক্তিশালী করার জন্য বড় বড় কবিতাগুলো জোরে জোরে পড়তে শুরু করলেন। অধিকাংশ সময় আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতার অনুশীলন করতেন, যাতে নিজেই নিজের বাচনভঙ্গি দূর করতে পারেন। এভাবে কঠোর অনুশীলন ও চেষ্টা সাধনার মাধ্যমে তিনি অল্পদিনের মধ্যেই গ্রিসের একজন বিখ্যাত বক্তায় পরিগণিত হলেন।
চেষ্টা সাধনার মাধ্যমে জ্ঞানার্জনের পাশাপাশি যে ভালো বক্তাও হওয়া যায় তা এই ঘটনাটি থেকে জানলে। অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে লেখাপড়ার গুরুত্ব সম্পর্কে একটি গান। গানটি লিখেছেন আব্দুল ওয়াহেদ, সুর করেছেন তানভীরুল ইসলাম, আর গিয়েছে কান্ডারি শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীরা।
ছোট্ট সোনামণি বই পড়তে বসো, জলদি করে তাই পড়ার টেবিলে আসো। ছোট্ট সোনামণি বই পড়তে বসো, জলদি করে তাই পড়ার টেবিলে আসো। ছোট্ট সোনামণি বই পড়তে বসো, জলদি করে তাই পড়ার টেবিলে আসো। কোরআন পড়ো, হাদিস পড়ো, পড়ো মজার গল্প, শিখে শিখে হবে বড়, সময় অতি অল্প। কোরআন পড়ো, হাদিস পড়ো, পড়ো মজার গল্প, শিখে শিখে হবে বড়, সময় অতি অল্প।
তো তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
ক্লাসের পড়া শিখবে ডেইলি, তাই তো পড়তে বসো। ছোট্ট সোনামণি বই পড়তে বসো, জলদি করে তাই পড়ার টেবিলে আসো। ছোট্ট সোনামণি বই পড়তে বসো, জলদি করে তাই পড়ার টেবিলে আসো। শিখতে কোনো নাহি লাজ, করোনা সময় নষ্ট, খেলায় খেলায় চলবে না, দেবে না কাউকে কষ্ট। শিখতে কোনো নাহি লাজ, করোনা সময় নষ্ট।
কাজ দিনে করবে তুমি,
দিনের কাজ দিনে করবে তুমি, রাখবে মাইতি কাজ ছোট্ট সোনা মনি, বই পড়তে বসো জলদি করে তাই পড়ার টেবিলে আসো, ছোট্ট সোনা মনি বই পড়তে বসো জলদি করে তাই পড়ার টেবিলে আসো, ছোট্ট সোনা মনি বই পড়তে বসো জলদি করে তাই পড়ার টেবিলে আসো, ছোট্ট সোনা মনি বই পড়তে বসো জলদি করে তাই পড়ার টেবিলে আসো, জলদি করে তাই পড়ার টেবিলে আসো, জলদি করে তাই।